এটাও বলে রাখি, এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কস্টলিয়েস্ট কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়। তাই ফেইলিওর ইজ নট অ্যান অপশন, এটা পরিষ্কার ভাষায় কিন্তু জয়শা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ যেত নয়তো সরে যেতে হবে, একদম সাফ কথা জয়শার এই যে ফ্লোরিডায় বৈঠক রাহুল দ্রাবিড়ের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত, আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ 18ই আগস্ট, এবং এই 18ই আগস্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দিন ভারতীয় ক্রিকেটের জন্য, কারণ এই 18ই আগস্টই বিরাট কোহলির অভিষেক ভারতের জার্সি গায়ে হয়েছিল, এবং আজ থেকে ঠিক 15 বছর আগে অর্থাৎ 15 বছর পূর্ণ করলেন বিরাট কোহলি। বিরাট কোহলিকে নিয়ে তো আলোচনা করব, এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে সেটা নিয়ে আজকে আজকে স্টেডিয়াম বুলেটিন। এবং সবার প্রথমে যাকে নিয়ে আলোচনা, তিনি আর কেউ নন বিরাট কোহলি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৃষাণু ঘোষ। কৃষাণু স্বাগত।
ধন্যবাদ।
বিরাট কোহলির আজ ডেবিউ অভিষেক, এবং তারপর 15 বছর কেটে গেছে, অনেক অনেক রেকর্ড আমরা জানি, 76টি শতরান বা এতগুলো অর্ধশতরান, এতগুলো ম্যাচের সেরা পুরস্কার। বিরাট কোহলিকে তোমার তুমি কি চোখে দেখছো বিরাট কোহলির অ্যাচিভমেন্ট?
এই যেন কিছুদিন আগে মানে 8টা বা 15টা বছর জন্য একটা মুহূর্ত মনে হয়, তাই না? কি হিসেবে দেখছি সেটা বললে এই বলবো যে ওয়ান ডে ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা, টেস্ট ক্রিকেটে অন্যতম সেরা, টি টোয়েন্টিও খেলেছেন, এরকম আমরা তেন্ডুলকারকে দেখেছি, নিঃসন্দেহে তিনি ভারতীয় ক্রিকেটের ঈশ্বর। কিন্তু এরকম তিনটে ফর্ম্যাট জুড়ে দাপট আমরা কোথায় কি না দেখেছি। ওয়ান ডে দেখেছি, একদিনের টেস্ট জানো, রিসেন্টলি যেটা পাকিস্তানের এগেনস্টে ই করলো, ওভার টেনিস, মানে তিনটে ফর্ম্যাটে দেখেছি যে তিনি কিং। এরপরে এছাড়া কিছু না, কিং কোহলি আর কিছু বলার নেই।
কিং কোহলি যেটা কৃষাণু জানাচ্ছে, অবশ্যই তার এত এত অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টস, এত ফিট তিনি অলরেডি অর্জন করেছেন যে নতুন করে বলার কিছুই নেই। আজকের দিনেই তিনি অভিষেক করেছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে, যেহেতু অভিষেকটা খুব একটা ভালো হয়নি, তবে তার ঠিক কয়েকদিন পর ইডেন গার্ডেন্স, মানে কয়েকদিন মানে এক বছর পর, আমি যদি ভুল না হই 2009 এই ইডেন গার্ডেন্সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই গৌতম গম্ভীরকে সঙ্গী করে একটা ডাউন পার্টনারশিপ, ম্যাচ উইনিং নক এবং শতরান, প্রথম শতরানও কিন্তু বিরাট কোহলি করেন এই ইডেন গার্ডেন্সে। এবং তারপর একের পর এক ইতিহাস, আমরা 2011 সেই বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের যে পার্টনারশিপটা সেটা নিয়ে খুব বেশি আলোচনা করি না, তবে সেই পার্টনারশিপটাও কিন্তু একটা পিভোটাল রোল প্লে করেছিল সেই সময় ভারতের বিশ্বকাপ জেতার জন্য। এবং আরেকটা ছোট্ট গল্প মনে পড়ছে, তিনি দিল্লি থেকে বড় হয়েছেন এবং দিল্লিতে তার এক বন্ধু ছিল শৈলাস। শৈলাস এবং বিরাট কোহলি একদম একে অপরের সাংঘাতিক বন্ধু, এবং শৈলাসের কথায় শৈলাসের সঙ্গে একবার কথা হয়েছিল, এবং শৈলাস বলছেন যে কতটা ডিটারমাইন্ড তিনি স্টেট গেমে একবার খেলছিলেন বিরাট কোহলি 190 ব্যাটিং করছিলেন, শৈলাস সেই সময় আসে ব্যাট করতে এবং তাকে পরিষ্কার বলে তুমি শুধু দাঁড়িয়ে থাক, এবং সেই ম্যাচে বিরাট কোহলি 250 করেছেন। ডিটারমিনেশন মারাত্মক, তার বাবা মারা যাওয়ার একদিন পর আবার ব্যাট হাতে নেমে পড়েন, সেঞ্চুরি করেন, দলকে জেতান। তো বিরাট কোহলি মানে রোমান্টিসিজম চলবেই, এবং এটা চলছে এখনো অব্দি, যেটা কৃষাণু অলরেডি বললো। আমরা জানি যে গত বিশ্বকাপে 82 রানের সেই ইনিংস, বিশেষ করে হ্যারিস ক্রফকে যেভাবে 6টা মেরেছিলেন একটা স্ট্রেটে, একটা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, সুতরাং বিরাট কোহলির এই শটটা চলবে।
এটা যেটা স্ট্রেটে মেরেছিলেন সেটা মানে আমি ওরকম শট খুব কম দেখেছি, আমি জানি না হয়তো আগেকার দিনের ব্যাট হলে হতো কিনা, কিন্তু যাই হোক না কেন ওরকম স্ট্রেটে মেলবোর্ন ইজ নট আ ম্যাটার অফ জোগোটা, বিরাট বড় একটা বাউন্ডারি, সেটাকে তিনি তুলে দিলেন, বলটা কিন্তু কোমরের উপর একটা বল ছিল, সেটাকে কি করে তুললেন। আর তুমি ডিটারমিনেশনের কথা বললে না, যেটা বিরাট কোহলি সবচেয়ে বেশি আমাকে আকর্ষণ করে সেটা সেটা স্যাক্রিফাইস করার ক্ষমতা। তিনি যখন সার্ভিসে এসেছিলেন কেমন চেহারা ছিল, গোলগাল মুখ, সেখান থেকে কোথায় চলে এসেছে, ফিটনেস ছিল না, তো ইন্ডিয়া টিমে এক রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিলে, কোহলির মতো কারো ফিটনেস বোধহয় নেই এখনো লং, তার সাথে সমসাময়িক রোহিত শর্মা, তিনি কিন্তু লং এ ফিল্ড করেন না। বিরাট কোহলি সব জায়গায় যেখানে আছেন স্লিপে দাঁড়াচ্ছেন, স্কোয়ারে দাঁড়াচ্ছেন, কভারে দাঁড়াচ্ছেন, দরকার হলে লং এ দাঁড়াচ্ছেন, আর ওই যে তারপরে আমিষ ছেড়ে দিলেন, যেভাবে হোক মানে কৃচ্ছ সাধন, যেটা সত্যি আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ফুটবলে দেখেছি সেরকম যদি কেউ ক্রিকেটে হয় তাহলে সেটা বিরাট কোহলি
একদম। এবং পেলোর থেকে হননি তা না, 2014 ইংল্যান্ড ট্যুরটা মনে করে দেখুন, তার ব্যাট কিন্তু চলেনি, এবং তিনি মনে করছিলেন যে তার কেরিয়ার বোধ হয় শেষ, সেখান থেকে ট্রেমেন্ডাস কামব্যাক, এর পরের যে ইংল্যান্ড ট্যুরে তিনি তার ব্যাট কিন্তু ঝলসে ওঠে, এবং আমরা যে বাসবলের কথা বলি না, সেই বাসবল কিন্তু তিনি দেখিয়েছিলেন 2011-12 সাল, মনে করে দেখুন হওয়ার্টের শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই 133 রানের ইনিংস। আবার টেস্ট ম্যাচের কথা যদি বলি, একদম আগ্রাসী ব্যাটিং অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার এগেনস্টে, মানে ফলাফল যাই হোক না কেন অ্যাটাকিং ব্র্যান্ড অফ ক্রিকেটটাকে কিন্তু প্রমোট করছিলেন সেদিন বিরাট কোহলি। বাসবলের আগের বাসবল কথা আমি বিরাট কোহলি,
হ্যাঁ মানে ওই অ্যাডিলেডে যে ম্যাচটা বললে ওটাতে আমাদের ঋদ্ধিমান সাহা যদি একটা খারাপ ফাটকে আউট না হতো তাহলে ওই টেস্টটা কিন্তু ইন্ডিয়া জিতে যেত। বিরাট কোহলি দেখেছিল তখন কিন্তু এরকম ইন্ডিয়া এই ডমিনেশনটা শুরু হয়নি, অস্ট্রেলিয়া গিয়ে পরপর দুবার সিরিজ জেতা, তখনও অস্ট্রেলিয়া যাওয়া মানে একটা চাপ রয়েছে। সেখানে ওই ম্যাচটা কিন্তু মানে একটা দুর্দান্ত ইনিংস, ওই পুরো অস্ট্রেলিয়ার বোলাররা না হতভম্ব যে কাকি বল করবো, শর্ট বল, লেন্থ বল নাকি ফুল লেন্থ কিছুই বুঝতে পারছেন, শর্ট বল খেলছেন ওই বাস বল, স্কোরিং অপরচুনিটি একটাও মিস করেনি, সব কটা বলে বাউন্ডারি ঠাকিয়েছেন বা দু রান নিয়েছেন, যাই হোক না অনবদ্য ইনিংস,
ওটা অনবদ্য ইনিংস। ভয় ডরহীন ক্রিকেট, পিয়ালদের ক্রিকেটে তিনি মাতিয়ে দিয়েছিলেন অ্যাডিলেড, এবং অ্যাডিলেড হোক বা মেলবোর্ন বা হোয়ার্ড যেখানেই হোক না কেন বিরাট কোহলির ব্যাট সবসময় কথা বলেছে। এবং 2023-এ আশা রাখবো যে যে কটা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ করছে সেই সব স্টেডিয়ামে অবশ্যই তার ব্যাট কথা বলবে। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে 5ই নভেম্বর ইন্ডিয়া সাউথ আফ্রিকা ম্যাচ, সেদিন বিরাট কোহলির জন্মদিন, এবং বিরাট একটা বিরাট গিফট দেবে কলকাতাবাসীকে, এইটুকু আশা রাখি। যদিও রোহিত শর্মা ফেভারিট গ্রাউন্ড ইডেন গার্ডেন, তবে বিরাট সেদিন দোসর যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, চ্যাম্পিয়নের
চ্যাম্পিয়নের জন্য তো আর মাঠ লাগে না, চ্যাম্পিয়ন সব মাঠেই রান
করে একেবারেই। এরপরে যে প্রসঙ্গে আসব সেটা হচ্ছে আজকে আমরা জানি যে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচ, টি-20 ম্যাচ, তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ আজ। তবে এই সিরিজের সব থেকে বেশি নজর যার দিকে তিনি আর কেউ নন, জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা কি করবেন প্রত্যেকের নজর, আজ ভারত ক্যাপ্টেন যে খেলুক বা না খেলুক তিনি অবশ্য ক্যাপ্টেন্সি করছেন, জসপ্রীত বুমরাকে অ্যাডেড রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। রোহিত শর্মা দেখবেন অবশ্যই তার বোলিং, চিফ সিলেক্টর দেখবেন অবশ্যই, বিসিসিআই প্রেসিডেন্ট দেখবেন, সবাই আজকে জসপ্রীত বুমরার দিকে কিন্তু নজর থাকছে।
দেখো অলরেডি যারা প্রাক্তনী বিশেষজ্ঞ তারা বলেছে যে ভারতের বিশ্বকাপে সাফল্য নির্ভর করছে এক ও একমাত্র জসপ্রীত বুমরার উপরে। তো অজিত আগরকর তার যারা তারা সঙ্গী তারা তো তাকিয়ে আছে এটা কি হচ্ছে, কারণ দীর্ঘদিন পিঠের চোটের ধপ ছিলেন, সেখান থেকে প্র্যাকটিস ম্যাচে বল করেছেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচ যতই চারও হোক তার ধকল আলাদা, সেটা তার শরীর কিরকম ভাবে মানিয়ে নেয় বা কি সেটা দেখার জন্য সবাই মুখে রয়েছে। আর তারপর অ্যাডেড রেসপন্সিবিলিটি যেটা তুমি বললে যে ক্যাপ্টেন, সেটাও দেখার রয়েছে, এটা অবশ্যই সেটা আছে। আর আমি বলবো আর একটা এরিয়া রয়েছে, হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, তিনি আছেন তার দিকে নজর থাকবে, কারণ হচ্ছে ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে কিন্তু একটা তাকে ভাবা হচ্ছে। রিঙ্কু সিং তার ব্যক্তিগত কিছু জায়গা রয়েছে, তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চান্স পাননি, তা নিয়ে বেশ হইচই হয়েছে। তো সব মিলিয়ে বুমরাই হচ্ছে এই আয়ারল্যান্ড সিরিজের কেন্দ্রবিন্দু।
একদমই, জসপ্রীত বুমরা যিনি 2022 সালের সেপ্টেম্বরে লাস্ট খেলেছিলেন এবং তারপর কিন্তু ভারতের জার্সি গায়ে, আজ দেখা যাবে তিনি কিভাবে বোলিং করেন সেদিকে তো নজর থাকছে। তবে যা সূত্র মারফত খবর তিনি নেটে 10 ওভারও করছেন, 15 ওভারও করছেন, যদিও তাকে 4 ওভার করতে হবে আজকে মাত্র, কিন্তু তিনি ফিট রয়েছেন, মানে তিনি বলছেন যে আমি ওডিআই ক্রিকেটের জন্য কিন্তু তৈরি হচ্ছে, মানে তার ফোকাসে তার পাকিচ্ছক কিন্তু ওডিআই ওয়ার্ল্ড কাপ, তাই টি-20টা অবশ্যই তার ড্রেস রিহার্সাল হতে পারে, তবে ওডিআই বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন জসপ্রীত বুমরা। এবং একই সঙ্গে রিঙ্কু সিং এর দিকেও চোখ থাকবে, ডেবিউ হতে চলেছে সম্ভবত রিঙ্কু সিং এর, এবং তিনি যেভাবে মাতিয়েছিলেন আইপিএল কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে সেভাবে কি মাথাবেন ভারতীয় দলের জার্সিতে, আমি যদি ভুল না হই 35 নম্বর জার্সি পরে নামছেন রিঙ্কু সিং। একজন তিনি আলোচনা করতেই হচ্ছে, তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড়। তিনি অবশ্যই এই ডাবলিনে নেই, তিনি বৈঠক করেছেন জয় শাহর সঙ্গে এবং বেশ কিছু কিন্তু বিষয় উঠে এসছে, যে যা রিপোর্ট যা সূত্র মারফত খবর, একটা লম্বা স্ট্যাট নিয়ে জয় শাহ যান রাহুল দ্রাবিড়ের কাছে এবং সেখানে দেখানো হয় তুমি বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ হেরেছ, তুমি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ হেরেছ, তুমি WTC ফাইনাল হেরেছ, তুমি 5 নম্বর টেস্টটা ইংল্যান্ডে গিয়ে হেরেছ, যদি আপনাদের মনে থাকে অবশ্যই আপনারা রিলেট করবেন অবশ্যই, তারপরে তুমি ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপের আমরা কিছুই করতে পারিনি, আমরা সেমিফাইনালে গিয়ে হেরে যাই, এবং মানে ব্যর্থতাই বেশি, ব্যর্থতায় ভরা। এবং এটাও বলে রাখি এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কস্টলিয়েস্ট কোচ হচ্ছে রাহুল দ্রাবিড়, তাই ফেইলিওর ইজ নট অ্যান অপশন, এটা পরিষ্কার ভাষায় কিন্তু জয়সা বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ যেত নয়তো সরে যেতে হবে, একদম সাফ কথা। জয়সার এই যে ফ্লোরিডায় বৈঠক রাহুল দ্রাবিড়ের সঙ্গে, এবং তিনি অ্যাসুরেন্স নিয়েছেন রাহুল দ্রাবিড়ের থেকে যে ইন্ডিয়ান টিম ভালো করবে, কিন্তু কিভাবে ভালো করবে, ফিক্স কম্বিনেশনই তো এখনো তৈরি হয়নি, কারা খেলবেন তারাই ঠিক এখনো পর্যন্ত করে উঠতে পারছেন না, অনেক প্লেয়ার ইনজিওর্ড রয়েছে, তো কি হবে বিশ্বকাপের 47-48 দিন আগে পুরোটাই কিন্তু ভেসে রয়েছে। কিন্তু তার আগে রাহুল দ্রাবিড়কে আলটিমেটাম কার্যত দিয়ে আসলেন বিসিসিআই সেক্রেটারি, কিভাবে দেখছেন?
মার্চ মাসে আইপিএল শুরুর ঠিক আগে আগে রাহুল দ্রাবিড় বলেছিলেন যে আমরা এবছর তো বিশ্বকাপের বছর, তাই আমরা 17-18 জন প্লেয়ার করে জিরো মানে দেখে নিয়েছি, এদের কি করব। তো তারপরে যা শ্রীলঙ্কা সিরিজ ছিল, অস্ট্রেলিয়া সিরিজ ছিল, নিউজিল্যান্ড ছিল, তো এগুলো করে করে আমরা আরো বেশি করে এটাকে আরো ন্যারো করবো এই শর্টলিস্টটাকে। কিন্তু কি হলো, এখন আজকে হচ্ছে 18 অগস্ট, এশিয়া কাপ শুরু 30 অগস্ট, এখনো ভারতের দল ঘোষণা হয়নি, পাকিস্তান করে দিয়েছে, অস্ট্রেলিয়া বিশ্বকাপের একটা টেন্টেটিভ দল ঘোষণা করে দিয়েছে, ইংল্যান্ড তাই, ইংল্যান্ড আবার বেন স্টোকস, যাই হোক মানে ভারতের কিন্তু কিছুই মানে গুছিয়ে গুছিয়ে একদম অগোছালো একটা অবস্থায় পড়ে রয়েছে। মিডল অর্ডার কি হবে, তছনছ অবস্থা হয়ে রয়েছে। কে এল রাহুল এশিয়া কাপে খেলবেন হয়তো, হয়তো রয়েছে, কিন্তু খেলবেন বলে জানা যাচ্ছে, তার মানে 4 এবং 5 নম্বর স্পট, সেটা যে কি হবে তো ততই বছর অবস্থা। পেস বোলারের দিকে বুমরাকে নিয়ে টেনশন রয়েছে, মানে সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ,
খুবই খারাপ অবস্থা। তবে এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি আমার খুব ফেভারিট ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স, তিনি কিন্তু একটা প্রেডিকশন করে ফেলেছেন, মানে 4টে টিম সেমিফাইনালে 4টে টিম কোন কোন টিম যাচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপে, একটা প্রেডিকশন করে ফেলেছে। এবং সেই 4টে টিম অবশ্যই বলে দিচ্ছি, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান, সাউথ আফ্রিকার মধ্যে একটা টিম। আমি কৃষ্ণকে এই একই কোশ্চেন করবো যে ডিভিলিয়ার্স তো প্রেডিকশন করে ফেলেছে, তোমার প্রেডিকশনটা কি?
আমার প্রেডিকশন প্রায় সমান, শুধু উনি যে দুটো অপশন দিয়েছেন না, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা, আমি ওখান থেকে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দিয়েছেন, আমি শুধু পাকিস্তানকেই রাখতে চাই। আমার মনে হয় যে পাকিস্তান নিজের দিনে যা কিছু করতে পারে, আর এবার কিন্তু এই একটা স্টেজ তারপর স্টেজ ওরকম না, একটা লিগ সিস্টেম খেলা হচ্ছে, তারপর সোজা সেমিফাইনাল, তো পাকিস্তান কিন্তু অনেক ছোট ছোট টিম তাদেরকে অনায়াসেই হারাবে। দু একটা অঘটন ঘটিয়ে দিলে, অঘটন বলবো না, ভারতকে হারানো হয়তো অঘটন, কিন্তু এখন এমনি যে কোনো টিম ইন্ডিয়ান কন্ডিশনে ইংল্যান্ডের থেকে আশা করি পাকিস্তান বেশি ভালো খেলবে, কারণ তাদেরও একই রকম সমস্ত কিছু, তো তাদের একটা বাড়তি মোটিভেশন রয়েছে যে তারা ভারতের মাটিতে খেলছে, সেটা কিন্তু নেগেটিভ, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে, তার একটা এক্সট্রা ওদের জোশ চলে আসতে পারে, একটা এক্সট্রা ডিটারমিনেশন আসতে পারে সেখান থেকে হতে পারে। আর ইংল্যান্ড, ইংল্যান্ড কিন্তু আমি প্রথমে ইংল্যান্ডকে খুব একটা ভাবছিলাম না, কারণ পরপর বিশ্বকাপ যেটা খুব একটা হয় না, সেই একটা হয়েছিল সেই সেই দুটো দলের কিন্তু মানে কোনো তাদের কোনো তুলনা ছিল না, যেটা ওই সেই ক্লাইভ লয়েড এর ওয়েস্ট ইন্ডিজ আর রিকি পন্টিং এর অস্ট্রেলিয়া, এটা ওটা ওটা অন্য গ্রহের দল ছিল ওগুলো, এই দুটোই।
বেন স্টোকস ফিরিয়ে এসেছে, এটা অন্য গ্রহ হয়েছে,
এইবার
এটা অন্য গ্রহ হয়েছে,
বেন স্টোকস আসাটা এটা কেমন যেন সবকিছু ঘেটে দিয়েছে, মানে তিনি ওয়ান ডে খেলবেন না, ওয়ান ডে এই ফরম্যাটটাকেই পছন্দ করছেন না। রিসেন্টলি কিন্তু এই অ্যাশেজ সিরিজের জন্য তিনি SMS করে মঈন আলীকে ডেকে নিয়েছে, এবার বাটলার সেটা করলেন, তিনি ফিরে আসলেন, তো দরকার ছিল, কারণ ইংল্যান্ডের মেন স্টোকস এখন হয়তো বল করতে পারবে না, কিন্তু তার ব্যাট আর ফিল্ডিং সেটাও একটা বিরাট বড়, তাদের কোচ যিনি ওয়ান ডে দলের কোচ তিনি বলেছেন যে ও যদি ব্যাট করে তাহলেই হবে, ব্যাট আর ফিল্ডিংটা করলেই হবে, সেটা ইংল্যান্ড কিন্তু অনেকটা এগিয়ে আছে। আর অস্ট্রেলিয়াকে নিয়ে কি বলবো, তো 50 ওভার বিশ্বকাপ মানে ওদের কিছু দল হয়তো
যে কোনো দেশই ফেভারিট,
হ্যাঁ মানে অস্ট্রেলিয়া বড় ম্যাচের টিম, 5 বার বিশ্বকাপ তো এমনি এমনি পায় না,
একদমই তো 5 বার বিশ্বকাপ এমনি এমনি পায় না। কৃষ্ণ বলছে আমি একটা প্রশ্ন করবো, এখানে নিউজিল্যান্ড কি একদমই কিছু করতে পারবে না?
নিউজিল্যান্ডের না, একটা
গতবারে কিন্তু
ভালো খেলেছে, কিন্তু ওদের একটা মনে মনে সবসময় ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে, আমাদের কেন উইলিয়ামসন, আমাদের
কেন উইলিয়ামসন নেই, এটা আমরা এখনই বলছি না, কারণ এখনো পর্যন্ত একটা চীন আশা কিন্তু রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
হ্যাঁ, নিউজিল্যান্ড বোর্ড রাখছে, উইলিয়ামসন নিজে প্রায় আপডেট দেন, কিন্তু তিনি কিন্তু খুব একটা মানে পজিটিভ কিছু বলছেন না, তিনি বলছেন আমি এগোচ্ছি,
এটা
হলে সেটা একটা মারাত্মক ব্যাপার, তাহলে এটা মনে হয় এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, যে সবাই একটা স্ট্র্যাটেজি রিভিল করতে পারছে না, বা এই আমরা যেমন ক্লোজ ডোর ট্রেনিং হয় ফুটবলে সেরকম টাইপের, সেটা হলে তো একটা ধুন্ধুমার ব্যাপার হবে, তাহলে এই বিশ্বকাপ ভারতের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে মানে এই ব্যাপারটাতে
একেবারে। তবে উপমহাদেশীয় ক্রিকেটের যে ইতিহাস আমি যদি একদম 1987 থেকে দেখি, 1987, 1996, 2011 মানে এই তিনবার বিশ্বকাপ হয়েছে নিউজিল্যান্ড কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি, মানে উপমহাদেশীয় বিশ্বকাপের কথা বলছি। সেই ক্ষেত্রে আমি বলছি আমারও চয়েস কিন্তু এই কথাই, মানে আমি আর অর্পণ দাস এর আগে আমরা অনেক দিন আগে একটা শো করেছিলাম বিশ্বকাপ ট্রফিটাকে পিছনে রেখে, সেদিনও আমি ঠিক একই কথা বলেছিলাম, ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড, বাজার বলছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফাইনাল হতে পারে, তবে কি হবে সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বকাপের দাওয়া বেজে গেছে এবং বিশ্বকাপ নিয়ে আলোচনা প্রতিদিন চলবে এবং বেশ কিছু আন্তর স্টোরিজ কিন্তু উঠে আসবে। একই সঙ্গে আরো একটা কথা জানিয়ে রাখি যে আজকে একদম শেষ পর্বে চলে এসেছি দৃষ্টে দ্যাথিয়ারে আজকে আরো এক বিশ্বকাপ চ্যাম্পিয়নের জন্মদিন সন্দীপ পাটিল 1983 ওয়ার্ল্ড কাপ যারা দেখেছেন বা যারা 1983 ওয়ার্ল্ড কাপ নিয়ে রিসার্চ করেছেন বা পড়াশোনা করেছেন তারা জানবেন অবশ্যই সেমিফাইনাল ম্যাচে 51 রান, সেই সময় টি-20 স্টাইলে ব্যাটিং করেন সন্দীপ পাটিল ইংল্যান্ডের বিপক্ষে এবং ম্যাচটা জেতান। এবং তার আগে একটা আনটোল্ড স্টোরি বলে দিই, বিশ্বকাপ শুরুর আগে তিনি মুম্বাইতে একটা জায়গায় প্র্যাকটিস করছিলেন এবং তিনি চোট পান, চোট পাওয়ার পর তিনি বিসিসিআইকে আর্জি জানান যে তিনি তাড়াতাড়ি ইংল্যান্ডে যেতে চান এবং সেখানে অ্যাকাস্টম হতে চান, এবং সেই সময় বিসিসিআই কিন্তু তাকে এই পারমিশনটা দেয়। তিনি ভারতীয় দল যাওয়ার অনেক আগেই ইংল্যান্ড পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করেছেন, এবং ঠিক সেই মানে এত যে নিজেকে তৈরি করছেন সেটার ফলটা কিন্তু বিশ্বকাপ সেমিফাইনাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে যখন মঞ্চটা মহেন্দর অমরনাথ এবং যশপাল শর্মা তৈরি করে দিয়েছেন, ঠিক সেখানে গিয়ে তাবড়তর, মানে একটা কথা রয়েছে হিন্দিতে তাবড়তর, ওই স্টাইলে কিন্তু ব্যাটিং করেন সন্দীপ পাটিল। আজকে তার জন্মদিন এবং অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা। তারপরে তিনি কোচও হয়েছেন, কোচ হওয়ার পর বিতর্ক হয় সৌরভ গাঙ্গুলির সিলেকশনের সময় সন্দীপ পাটিলকে নিয়ে, পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়। কেনিয়াকে 2003 সেমিফাইনালে তুলেছেন সেই সময় কোচ সন্দীপ পাটিল কেনিয়ার, তাই অনেক স্মৃতি, তাকে অনেক অনেক অভিনন্দন স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। আজ এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ কৃষ্ণ।
ধন্যবাদ,
এখানেই শেষ করছি এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই লগ ইন হতে হবে কলকাতা টিভি অনলাইনে এবং একই সঙ্গে আমাদের ইউটিউব ফেসবুক রয়েছে, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার থেকে সাংঘাতিক রকমভাবে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি, এই ফিডব্যাকগুলো দিতে থাকুন। এবং আজকে আরেকবার বলে রাখছি যে 18 আগস্ট এই সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, কারণ বিরাট কোহলি এই সংখ্যার পেছনে রেখে কিন্তু এই জার্সি গায়ে কিন্তু মাঠে নামেন, এবং 18 আগস্ট বিরাট দিন ভারতীয় ক্রিকেটের জন্য, অনেক শুভেচ্ছা বিরাট কোহলিকেও, এবং আশা রাখবো যে এরকম 18 আরও আসবে এবং আরও সেঞ্চুরি আসবে বিশ্বকাপের সবুজ গালি জাতীয়।